الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك كتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام، معزز حاضرین، اللہ رب العزت بہت بڑو احسان و مہربانی، اللہ پاک امادر شکل کے اللہ پاکر گھر مسجدر مدھے اشار ایبان بشار توفیق دیئسن، اجنو شکلی اللہ پاکر شکر ادائی کری، الحمدللہ۔ আমার ভাই দোস্ত, আমি এই মুহূর্তে আপনাদের খেদমতে কোরআনে কারীমের শুরুর থেকে তিলাওয়াত করলাম। এখানে আল্লাহ পাক এই কিতাবের অর্থাৎ আমাদের কিতাবের নাম কিতাবুল্লাহ কোরআনে কারীম। এই কোরআনে কারীম সম্পর্কে সর্বপ্রথমে আল্লাহ তাআলা যেটা বলছেন, লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহের কোন অবকাশ নাই। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন যে কোন সময় যেই ব্যক্তির কথা সেই ব্যক্তি গ্রহণযোগ্য হয় না, তার কথার ভিতরে সন্দেহ হয়। কখনো যেই ব্যক্তি এই কথাটাকে পৌঁছেছে সে গ্রহণযোগ্য হয় না, তার কারণে সন্দেহ হয়। সন্দেহের বিভিন্ন কারণ হয়ে থাকে, কিন্তু এই কিতাবুল্লাহকে আল্লাহ পাক আমাদের মাঝে যেইভাবে পৌঁছেছেন, কালাম হল আল্লাহ পাকের মাধ্যম বানাইছেন জিব্রিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে, পৌঁছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রসুল পৌঁছেছেন আমাদেরকে। অতএব সন্দেহের কোন অবকাশ এই কিতাবের মধ্যে নাই। তার অর্থ হল যে এই কিতাবুল্লাহর ভিতরে যাহা কিছু আলোচনা করা হয়েছে সব সঠিক। সবই কি সঠিক? এটা আমাদের ভাগ্যের ব্যাপার যে আমরা এই সঠিক কিতাবকে বুঝি না। এজন্য কোরআনে কারীমের ভিতরে আসছে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা কোরআনে কারীমের হক আদায় করে কোরআনে কারীমকে তিলাওয়াত করে, কোরআনে কারীম অবশ্যই তাদের জন্য উপকারী হয়। আর হক আদায় করার অর্থ হল চারটা জিনিসের খেয়াল রেখে তারা কোরআনে কারীম পড়ে। বিশ্বের মধ্যে আমরা বর্তমানে অনেক মানুষই আছে, বরং অধিকাংশ মানুষ, ওই দিন এক লোক বললেন যে গুলশানের ভিতরে স্কুল আছে, সেই স্কুলের ভিতরে 10-15 লাখ টাকা ভর্তি ফি, 1.5-2 লাখ টাকা মাসিক ফি, সে যে স্কুলে পড়ে ওই স্কুলে 5 লাখ টাকা ভর্তি ফি পড়ায়, নরসিংদী আমার মুড়ি, প্রতি মাসে 15,000-20,000 টাকা নেয়। তা আমি বললাম এত টাকা? তখন বললো যে হজরত, এত টাকা, এর থেকে বেশি টাকা তো ঢাকাতে নেয়। তো নরসিংদীর মতো জায়গায় 15,000-16,000 দিয়া নিজের বাচ্চাকে পড়ায়, ভর্তি ফি 5 লাখ টাকা দেয়, কেন দেয় বলেন তো দেখি। আর এই যে আমাদের মাদ্রাসা আছেন এখানে ভর্তিবিগত ফ্রি, ভর্তিবিগত মাদ্রাসা পড়াবো আর ভর্তি ফিও দিব, আবার মাসিক টাকাও দিব, বুঝেন নেই তো। এই যে মানুষ যে এত টাকা দিয়ে পড়াচ্ছে এর কারণ কি? কারণ হল যে ইংলিশ মিডিয়াম স্কুলে নিজের সন্তানকে দিয়া সে একটা চিন্তা করে, ফিকির করে যে আমার বাচ্চাটা ইংলিশ ভালো করে শিখবে, উচ্চারণ ভালো করে শিখবে, ইংলিশ বলবে তো এমনভাবে বলবে যে মানুষ বুঝে না যে সে এই দেশের বাচ্চা না ইউরোপ আমেরিকার বাচ্চা, এই জন্য তার পিছনে টাকা খরচ করে। কিছুদিন আগে একবার আমি হাঁটতে আসতেছিলাম ওই গ্যান্ডারের ওই দিক দেখে, ওই চৌরাস্তার ওখানে এক কালার বান্ধব ওই দিক থেকে আসছে, সে আর একজন বন্ধুকে বলতেছিল, তার বন্ধুকে, যে আমি বলছি টিচারকে যে আপনি যত টাকা চান আমি অত টাকা দিব, কিন্তু আমি চাই যে আমার ছেলেটা যেন ইংলিশ এত সুন্দর বলে যে বুঝে আসবে না সে বাংলাদেশের ছেলে। আমার নিজের কানে শোনা হচ্ছে, তার অর্থ কি? ইংলিশের গুরুত্ব আমাদের নিকটে আছে, ইংলিশ যদি পড়তে পারে ইউরোপ যাবে, আমেরিকা যাবে, টাকা কামাবে। এই টাকা কামানো এটাকে আমরা মনে করছি সফলতা, কিন্তু এই যে কোরআনে কারিম পড়েন আল্লাহ ছয়টা গুণের কথা বলে বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, হ্যাঁ তাই না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণে গুণী যে সমস্ত লোকগুলো, গুণগুলোর কথা আমি আলোচনা করব, এই গুণে গুণী যে সমস্ত লোকগুলো তারাই হিদায়তের উপরে এবং তারাই এই উলাইকা হুমুল মুফলিহুন, তার অর্থ তারাই শুধু সফল। তো আপনি এবং আমি যদি আমার আপনার ছেলেকে যেই গুণের কথা আল্লাহ তাআলা এই শুরুতে কোরআনে কারীমের ভিতর বলছেন এই গুণে গুণী না করতে পারি, হইতে পারে যে আমি ব্যবসায়ী বানালাম, বিবিএ পড়লাম, এমবিএ করলাম, সব কিছু করাইলাম, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াইলাম, এটা বলা যাবে না যে আমি সফল বাবা আমার ছেলের জীবন ধন্য। কারণ ধন্য তো তখন হবে যখন আল্লাহ বলবেন, খালেক ও মালিক বলবেন ধন্য, আর খালেক মালিক বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হল সফল। এখন আমি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়ানোর পরে ওই গুলশানের কি স্কুলের নাম বলছে সেই স্কুলে পড়ানোর পরে দুই লাখ টাকা প্রত্যেক মাসে দিলাম, 25 লক্ষ টাকা ভর্তি ফি দিলাম, সব কিছু করলাম, কিন্তু এই গুণে যদি আমার বাচ্চা গুণী না হয়, আমার দোস্ত এটা আমি বলতে পারবো না যে আমি সফল বাবা আমার ছেলের জীবন ধন্য, এটা বলা যাবে না। কারণ মালিকের দৃষ্টিতে আপনি আমি আমার ছেলের মালিক না, ই আমানত চান্দে রোজ এ নজদেমা, এ ছেলে আওলাদ মাল সম্পদ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের নিকট আমানত, কয়েকদিনের জন্য আমানত, এটা তোমাদের জন্য আমানত, এটার মালিক তুমি না। আর এর কারণ হল যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ ফরমান ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্ন লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা শোনো, আমি তোমার জান মাল তোমার যা কিছু আছে সব কিছুকে ক্রয় করে নিলাম, কিসের পরিবর্তে? বিআন্ন লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে কি দিব? জান্নাত দিব। তো জান্নাতের বদলায় আমরা আমাদের সব কিছু কার হাতে? আল্লাহর হাতে বিক্রি করে দিছি। তো বিক্রি করে কি মালিকানা থাকে রে বাবা? বিক্রি করলে মালিকানা, কথা হয়ে গেলেই মালিকানা শেষ হয়ে যায়। আজকের থেকে অনেক দিন আগের কথা, এই যে এখানে এই যে ইমিলতনে যে কি যেন মেলা, কি মেলা হয়, বাণিজ্য মেলা না হয় না, না না বসে কিনা বাণিজ্য মেলা, ওই যে বিদেশ থেকে লোক আসে তারপরে স্টল লাগায় না, তো করাচিতে, হ্যাঁ করাচি থেকে পাকিস্তান থেকে আমার এক বন্ধু সানফাজ নামে তাদের একটা কোম্পানি আছে, বিভিন্ন জিনিস বানায় দুবাই টুবাই বিভিন্ন বিভিন্ন দেশে দেয়, তো বাংলাদেশেও নিয়ে এসছিল তারা, ওখানে স্টল লাগাইছে ওই যে ওখানে ওই যে ওইদিকে। অনেকবার আমাকে ফোন করছে, হজরত একটু সময়ের জন্য আমাদের দোকানে, আমরা যে স্টল লাগাইছি একটু এসে দোয়া। তা আমি তো কোনো সময় মেলা টেলা যাইনি, ওই দিন গেলাম বেচারা বলার কারণে। তো যাওয়ার আগে বলছে, হজরত আপনি আসার আগ মুহূর্তে, মানে আসার সময় সে অনেক অনুনয় বিনয় করে বলছে, হজরত আমার দের প্রোডাক্ট আমি আপনার জন্য রাখছিলাম, আপনাকে দিব, কিন্তু এই আপনার আসার আগ মুহূর্তে আমাদের এক লোকের সাথে কি হয়ে গেছে, কথা হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে কোনো একটা জিনিস আমি আর কি করতে পারতেছি না, দিতে পারতেছি না, কারণ এখন যেগুলো আমাদের এখানে আছে সবগুলো আমার নিকটে আমানত। আল্লাহ, তখন আমি চিন্তা করলাম যে বিক্রির কথা হয়ে গেছে, কি হয়ে গেছে, আগে ছিল মালিক, এখন হল আমানত, এখন আমানত। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, আমার বান্দা তোমার জান মাল, আসলে জানও দিছেন আল্লাহ মালও দিছেন আল্লাহ, এটা হলো আপনাকে আমাকে খুশি করার জন্য। আল্লাহ বলছেন দিছি তোমাকে ঠিক, কিন্তু তুমি পাওয়ার পরে মালিক হইছ, কিন্তু এই মালিকানাও শেষ, কারণ তোমার জান তোমার মাল আমি তোমার থেকে ক্রয় করে নিয়েছি, কিসের বদলায়, জান্নাত। আমি তোমাকে কি দেব, আর তুমি তোমার জান মাল আমাকে দিয়ে দিবা। এখন আল্লাহ তাআলা বলেন যে দেখো আমি তো ক্রয় তো করলাম, কিন্তু এতে আমি করব কি, আমি তো দিছি তোমাকে, এখন তুমি তোমার নিকটে রাখো, আমানত স্বরূপ রাখো, খবরদার আমানতের খেয়ানত করো না, আমানতের কি করো না, তুমি ব্যবহার করো আমার হুকুম মতে ব্যবহার করো। তোমার জান তোমার জন্য মোবারক, তোমার মাল তোমার জন্য মোবারক, কিন্তু খবরদার খবরদার খেয়ানত করো না, কারণ এর তুমি মালিক না, এটা হলো তোমার নিকটে আমানত, আমার হুকুমের বাহিরে এটাকে ব্যবহার করবে না। যদি আমার হুকুমের বাহিরে ব্যবহার না করো, তাহলে আমানতের রেয়ায়ত আমানত অনুযায়ী তুমি ব্যবহার করলা, এই জন্য তোমার কোনো গুনাহ হবে না। আর যদি আমার এই আমানতের মধ্যে তুমি কোনো ধরনের কোনো খেয়ানত করো, তো কেয়ামতের দিন এর জন্য তোমাকে ধরা খাইতে হবে। তো আওলাদ আমাদের নিকটে কি আমানত, ছেলে আমার ওই অনেক, আল্লাহ তাআলা মেহরবানি করুক, আমাদের সমাজে এই সমস্ত কথা আগে ছিল, এখন তো এগুলো খতম হয়ে গেছে, কাজে আল্লাহর মাল আমি দেখাশোনা করি, বলে না ছেলেরা নিয়ে যায় মাদ্রাসা স্কুলে নিয়ে যায় কি বলে, আল্লাহর মাল। তা আওলাদ কার মাল, টাকা পয়সা কার মাল, হ্যাঁ আল্লাহর মাল, আমি দেখাশোনা করি, যে দেখাশোনা করে কেয়ারটেকার, সে কি করে আমানতের আমানত রাখছে তার নিকটে। তো আমানতের খেয়ানত করা যাবে না দোস্ত। তো সর্বপ্রথম কথা আমি যেটা বলতেছিলাম যে কোরআনে কারীমের হক কয়েকটা, তার ভিতর প্রথম হক তাসহিহুল হুরুফ, এ কুরআন রসুলের উপরে অবতীর্ণ হয়েছে, রসুলের উপরে যেইভাবে অবতীর্ণ হয়েছে, আমাদের রসুল যেইভাবে আমাদেরকে কোরআন পড়াইছেন ওইভাবে কোরআন পড়তে হবে। কোন একটা মানুষ দেখবেন যারা এই যে আপনারা যারা আছেন মাশাআল্লাহ, আপনারা নিজেরাই চিন্তা করেন, স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলেন, বিদেশে পাঠাইলেন, ইন্তেকালের সময় যদি ছেলে আপনার পাশে থাকে কি পড়বে? আল্লাহ, একটা ঘটনা আমাকে অনেক বেশি কষ্ট দেয়। কাতারের রাজ পরিবারের এক ব্যক্তি প্রত্যেক বছরই আসে আমাদের ইজতেমার মাঠে, প্লেন প্লেন ভরে সামানপত্র নিয়ে আসে, বড় বড়দের নিকট তাশকিল হয়। তো উনি আমাকে, আমার ছেলে ওনার সাথে ছিল, বলছিল তোমার বাবার সাথে আমাকে দেখা করাও। গুলশান মসজিদে ছিল, আজাদ মসজিদ আছে গুলশান, ওই মসজিদে জামাত ছিল। ওখানে আমি গেছি আসরের সময়, তো ওখানে এক ভদ্রলোক, কয়েকদিন আগে তার ইন্তেকাল হয়ে গেছে, তার একটা ছেলে, সে থাকে কোথায়? আমেরিকায়। যার কারণে জানাজায় বিলম্ব করছে তার উপস্থিতির জন্য, সে আসলে কি করবে? জানাজা হবে, তো সে আসছে। তো এখন আসরের সময় কি হচ্ছে? জানাজা। তখন ওই ওই যে ব্যক্তি ভদ্রলোক, যে ওনার ছেলে, তার সাথে আবার একটা মহিলা, ইংরেজ মহিলা, সাথেও নিয়ে আসছে। সে ওই মসজিদের বাহিরে থেকে বলছে যে আপনারা জানাজা পড়াই দেন। লাশ লাগছে কয়েকদিন, কিসের জন্য? যার জানাজার, যার উপস্থিতির জন্য। সে জানাজায় উপস্থিত হল না, গেটের বাহিরের থেকে ওই লেডি তার সাথে, উলঙ্গ মহিলা ইংরেজ, সে বলল জানাজা আপনারা পড়াই দেন। ইমাম সাহেব জানাজা পড়াই দিলেন। আমার দোস্ত আল্লাহর দিকে তাকায় বলেন, এই যে টাকা পয়সা খরচ করলেন আপনি, কই সে তো আপনার মরার সময়। বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে আমি আমার রসুলের মৃত্যু দেখার পরে আমার বুঝে আসছে যে মৌত কত কঠিন, কারণ সবচেয়ে সহজ মৃত্যু আল্লাহ পাক আল্লাহ রসুলকে দিয়েছেন, কিন্তু তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি জান বলেন যে বারবার আমি পানি নিয়ে আল্লাহ রসুলের মাথায় দিচ্ছিলাম, এবং আল্লাহ রসুলকে যেরকম আমি কষ্ট হইতে দেখছি, এরকম কষ্ট হইতে আমি আমার জীবনে কাউকে দেখিনি। এ হল সহজ মৃত্যু। তো এই মৃত্যুর সময় হাদিসের ভিতরে আসছে, কোন ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করা হয় তো আল্লাহ পাক তার মৃত্যুকে একেবারেই সহজ করে দেন। আপনি কি আপনার ছেলেকে ইয়াসিন শরীফ পড়াইছেন? আমি এটা বলতেছি না আপনি আলেম বাড়ান, আর যদি পড়াইয়া থাকেন সহি করে পড়াইছেন কিনা। দেখা যায় ইমাম সাহেবের নিকটে আসি, ইমাম সাহেব আমার ছেলের একটু পড়াইতে চাই, একটু টিউশন মাস্টার ঠিক করে দেন। ইমাম সাহেব ঘর ভাড়া দিতে হয়, অন্যান্য খরচপাতি আছে, এক দেড়শোর ভিতরে দেখেন পায়ে যান নাকি, দেড়শো দুশোর ভিতরে। তো দেড়শো দুশোর হুজুরও তো দেড়শো দুশোই হবে। প্রথমত টিউশন যারা পড়ায় বেড়ায় তাদের অধিকাংশের কোরআন সহি না, অধিকাংশের কোরআন কি না? হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু লোক সহিও আছে। এটা কি তৌফিক হয়েছে কখনো যে হুজুর এই লোকটার দিয়া আমার বাচ্চাকে আমি কোরআন পড়াবো, আল্লাহ রাসূল বলেন রুব্বা কারিই লিল কুরআন। এই যে মনে করেন এখানে যদি আপনারা যারা আছেন এখন টু যদি বলো টো আপনারা হাসবেন না, কাও অন টো, টো যদি বলে অক্ষর তো পরিবর্তন হয় নাই, শুধু উচ্চারণ একটু লেহজায় পরিবর্তন হয়েছে, তা আপনাদের হাসি আসে। আল্লাহ রাসূল বলেন যে অনেক কোরআন পড়নেওয়ালা এমন আছে যে কোরআন তারা পড়ে কিন্তু কোরআন তার উপরে লানত করে। কে? কোরআন। আপনি মনে করছেন কোরআন কথা জানে না? আরে কোরআন তো কথা জানে, কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। এই জন্য তো হাদিস শরীফ তার আসছে যদি কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী তার জীবন যাপন করে, মান জালাল কোরআন আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে তার অর্থ কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, কাদাহু ইলাল জান্নাহ, তখন ওই কোরআন আল্লাহ পাককে বলবে যে আল্লাহ এই ব্যক্তি আমার কারণে ঘুমায় নাই, আমার জন্য সে মেহনত করছে, আনা আল্লাইলি ওয়া আনা আন্নাহার, তিলাওয়াত করে না ইমাম সাহেব পড়ে না, আনা আল্লাইলি ওয়া আনা আন্নাহার, দিন রাত আমাকে তিলাওয়াত করছে, আমার থেকে সে ভিন্ন হয় নাই, এই এই কোরআনে কথা বলবে আল্লাহর সাথে। অতএব আজকে আমি তার থেকে ভিন্ন হইতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনি অনুমতি দিলে আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে আসব। আল্লাহ বলবেন তোমাকে অনুমতি দেওয়া হল, তখন এই কোরআন সামনে এসে দাঁড়াবে, কাদাহু ইলাল জান্নাহ, সে বলবে কায়েদ হবে যে আসেন আমার পিছনে পিছনে, আল্লাহ পাকের কালাম সামনে থাকবে আর ওই ব্যক্তি পিছনে থাকবে, জান্নাত পর্যন্ত কোরআন পৌঁছে দিবে তাকে। ওমান জালাহু ওয়ারা আযহরিহি, আর যদি কোন ব্যক্তি কোরআনকে পিছনে ফেলায় দেয়, কোথায়? ওরা আযহরিহি মানে ওরা মানে পিছনে, জহর মানে পিঠ, পিঠের পিছনে ফেলায় রাখছে, তারা তো কোরআন অনুযায়ী নিজের জীবন বানায় নাই, কোরআন অনুযায়ী ঘর চালায় নাই, কোরআন অনুযায়ী ব্যবসা চালায় নাই, কোরআন অনুযায়ী দেশ চালায় নাই, কিছুই কোরআন অনুযায়ী চালায় নাই, কোরআন কোথায়? পিছনে। আল্লাহ তাআলা মাফ করুক, এক লোককে আমার দেখার তৌফিক হয়েছে, বরং সে এখনো বেঁচে আছে, আমার মুরিদ, অনেক পুরানো বুড়া, কি বলবো, আমাদের শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, যখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বড় মানুষ হলেন, আসলেন দেশে, তখন এই শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইয়ের বাড়ি আর টুঙ্গিপাড়ায় একসাথে, টুঙ্গিপাড়ায় ওনারও বাড়ি, ওনারও বাড়ি, বুঝে আসছে না? তো শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ 10-15 জন ওলামা তাদেরকে পাঠাইছিলেন, যাইয়া ওনার সাথে কথা বলো যে আল্লাহ পাক আপনাকে সরকার গঠনের শক্তি দিচ্ছেন, এখন আপনি কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করেন, এই দাওয়াত পৌঁছে দিয়ে আমার দায়িত্ব, তোমরা যাও, সদস্যম নিজে যান নাই। ওই যে যারা গেছিল তাদের ভিতরে একজন আমাকে বলছে যে তখন ওনারা যে গোল হয়ে দাঁড়াইছে, উনিও দাঁড়াইছেন, আমাদের শেখ মুজিবুর রহমান উনিও দাঁড়াইছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন ওনাদের যে ভাষ্য সদর সাহেবরা শিখিয়ে দিয়েছেন সেটা বলছে, তখন উনি বলছেন যে দেখেন এই দেশকে এই লাল মুলাটের কিতাব দিয়া চালানো যাবে না। লাল মুলাট বোঝেন কি? আরে আগে ওই যে কায়দায় বাগদাদি ছিল না, পড়ছেন না সবাই? মোলাটটা কেমন ছিল, মানে এই পাশে এই পাশে ওই তো কিতাব পড়ছে সবাই, ওর ভিতরে আমপারা ছিল, এ দিয়ে চালান যাবে না। সদর সাহেবকে বলেন যে আমি চেষ্টা করব যেইভাবে ভালো হয় সেইভাবে করতে, বুঝেন নাই তো? লাল মোলাটকে আগে রাখতে হবে না পিছনে রাখতে হবে? আমরা কি করি সবাই মাথা নিচের দিকে করে, আরে এখন তো শক্তি আছে, ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, এগুলো তো থাকবে না, থাকবে কার কার? কার কার থাকবে? কারো থাকবে না। যখন থাকবে না তখন এই কোরআন কি বলবে? কোরআন যদি বলে যে আল্লাহ এ আমাকে সামনে রাখছে, আমি সামনে দাঁড়াইয়া একে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই। আর কোরআন যদি বলে যে আল্লাহ আমারে পিছনে রাখছে, কোথায় রাখছে? পিছনে। সাকাহু ইলান নার, আমাকে আপনি অনুমতি দেন, আমি সায়েক মানে কি পিছনে, সায়েক মানে দেখছেন সৌদি গেছেন না, সায়েক মানে ড্রাইভার। তো সাকাহু ইলান নার, তখন সেই ব্যক্তিকে পিছন থেকে ধাক্কা দিয়ে দিয়া এই কোরআন তাকে কোথায় নিয়ে যাবে? নার মানে জাহান্নামে নিয়ে যাবে। একটা হলো প্রোটোকল দিয়া ইজ্জতের সাথে জান্নাতে নিয়ে যাওয়া, আর একটা হলো পিছন থেকে ধাক্কা দিয়ে দিয়া কোথায় নিয়ে যাওয়া? কে নিবে? কথা বলবে কে? কোরআন। কথা বলবে কোরআন। কখন? কাজ একটা, কোরআন আমার সামনে না কোরআন আমার পিছনে? আমার দোস্ত, আল্লাহ পাকের কালামে পাকের ভিতরে এদিক সেদিক করার কোন অধিকার কোন ব্যক্তির নাই। আল্লাহ বলেন লা রাইবা ফি, এর ভিতর কোন সন্দেহ নাই। আল্লাহ যা বলছেন 110 কারেক্ট, এর ভিতরে এদিক সেদিক করার কিছু নাই। তো আমরা যারা এখানে বসা আছি, কখনো কি চিন্তা করছি যে আমি তো কি করি, আমি আমার ছেলেকে ওই যে বললাম টিউশন পড়াইতে দিতে চাই কত? 150। আর ওখানে কি যত টাকা লাগে আমি দিব? আল্লাহ যত টাকা লাগে দিবে, কি পড়ার জন্য? ইংলিশ পড়ার জন্য। আর এখানে 150। তো কোরআন কারিমের প্রথম হক মনে রাখবেন, প্রথম হক সহি শুদ্ধভাবে কোরআন পড়া, সহি শুদ্ধভাবে কোরআন পড়া। এই যে আমরা অনেক মানুষ আছে পীর সাহেবের কাছে যায়, অনেক মানুষ আছে তাবলিগে যায়, পুরো জীবন চিল্লা লাগাইতেছে কোরআন সহি করতে বলে কোরআন সহি করে না। আজকে মসজিদে মসজিদে মাশাআল্লাহ বড়দেরকে পড়ানোর ব্যবস্থা হয়েছে, গাছটা যাবে চিল্লায় যাবে, তিন দিন লাগাবে, যদি বলা হয় যে ইশার পরে 20 মিনিট সময় দিয়া এখানে কোরআন শরীফ সহি করো, এটা করবে না। তার অর্থ কোরআন আমাদের নিকটে দামি না, কোরআনের কোন দাম আমাদের নিকট নাই। এজন্য কোরআন কারিমের প্রথম হক মনে রাখবেন, সেটা হল সহি করে কোরআন শরীফ তেলাওয়াত করা। কারণ কোরআন যদি কোনো ব্যক্তি গলতভাবে পড়ে, তো রসুল বলেন যে সেই ব্যক্তির উপরে কোরআন লানত করে। কোরআন কি করে? লানত করে। আর বলে এই আমাকে কি আল্লাহ এইভাবে অবতীর্ণ করছেন, তুমি আমাকে এরকম নষ্ট করে ফেললা। ইন্না লিল্লাহ, এক নম্বর হক। দুই নম্বর হক, কোরআন কারিমের ভিতরে আল্লাহ তাআলা এটা বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হল মুত্তাকিনদের জন্য কি? হেদায়ত। তখন হেদায়ত আমাকে আল্লাহ তাআলা দিছেন, এর ভিতরে আলোচনা করছেন, এর ভিতরে কি আলোচনা করছেন। এখন এই চিঠির ভিতর কি দিল? এটা হল আল্লাহ পাকের চিঠি, 30 পারার চিঠি বান্দার নামে। কয় পারার চিঠি? তার অর্থ হল যে মনে করেন একটা ছেলে হারায় গেছে, সংবাদ দিছে বাবার যে বাবা আমি আছি কিন্তু দুশ্মনের হাতে আছি, অপরিচিত জায়গায় আছি। এখন সে যদি চিঠি লেখে যে তুমি এই জিনিস ফলো করো বাঁচিয়ে যাওয়া, কত খেয়াল করে দেখবে। বাঁচিয়ে যাওয়ার পরে একটা ঘটনা মনে পড়ল, আমাদের আরিফ উমির রহমতুল্লাহ লিখছেন, আজীব ঘটনা। এক আল্লাহর বান্দা, আগের জমানায় মানুষ তো এই যে বিদেশে যাইতো কম, যাওয়ার আগে সবার সাথে কথাবার্তা বলতো যে তোমার জন্য কি আনবো, তোমার জন্য কি আনবো, জিজ্ঞাসাবাদ করতো না। তা বেচারা একটা তুতা পালতো, তুতা এই যে টিয়া পাখি, অনেক কথাবার্তা শিখেছে, ওদের পারছে। তার মানে শেষবারে মনে পড়ছে যে ওরে জিজ্ঞেস করি, তার জন্য কি আনব? যাই বলছি যে আমি তো কয়েকদিনের জন্য সফরে যাচ্ছি, তোমার দেখাশোনা কে কি করবে সবকিছু আমি বলে গেছি, তুমি বলো আমি আসবার সময় তোমার জন্য কি আনব, তোমার কোনো পায়গাম আছে কিনা, কোনো কিছু আছে কিনা চাওয়ার। তখন বলে যে আমি আর কি, আমি তো আপনার খাঁচার ভিতরে আছি, কি চাব। তবে একটা কাজ যদি আপনি পারেন করেন। বলে কি কাজ? অবশ্যই করব বলো। আপনি যখন ভ্রমণে যাচ্ছেন বিদেশে, তখন এরকম আমার মতো আরো অনেক হাজার হাজার তুতা আপনি জঙ্গলে যখন ঘুরতে যাবেন দেখবেন, তাদেরকে একটা কথা বললেন, এই শোনো, তোমাদের মতো একটা তুতা আমার ঘরে আমার খাঁচার ভিতরে বন্ধু আছে, সে তোমাদেরকে সালাম বলছে। কি বলছে? সালাম বলছে। এই সালামটা তাদেরকে পৌঁছে দিয়েন। আচ্ছা, সহজ ব্যাপার, কিছু আনতে হবে না, সালাম পৌঁছিতে হবে খালি। তবে যারা গেছে তারপরে যখন জঙ্গল টঙ্গলে ঘুরতে গেছে, তখন দেখে অনেক তুতা উড়ান উঠতেছে, গাই গাছ থেকে ওই গাছ যাচ্ছে। আল্লাহ তখন বলছে যে শোনো, আমার ঘরে তোমাদের মতো একটা তুতা আছে খাঁচার ভিতরে পিঞ্জিরাতে বন্ধ, সে তোমাদেরকে সালাম বলছে। আমি আসার সময় জিজ্ঞেস করছিলাম তোমার কোনো কথা, তো এই কথাটা বলছে, সালাম দিতে বলছে তোমাদেরকে, আমার সেই তোতার পক্ষে তোমরা সালাম গ্রহণ করো। এ বলা মাত্রই যত তোতাই গাছে ছিল তার সামনে সবগুলো ছটফট করতে করতে মাটিতে পড়ে গেছে, পড়ে গেছে। বেচারা হাক্কা বাক্কা দেখেছে, এটাই কোন ঘটনা। আমি দিলাম সালাম, ওরা গেল মরিয়া, করার তো কিছু নাই, দুঃখ ছাড়া তার তো করার নাই। দেশে আসছে, দেশে আসার পরে সবার তোহফা উপহার সবাই যার যার দেওয়ার দিছে, তোতার নিকট গেছে যে তোতা একটা দারুণ খবর নিয়ে আসছে তোমার জন্য। সে কি খবর? তুমি কি এক সালাম পাঠাইলা, তোমার সালাম পৌঁছানোর সাথে সাথে যত তোতা গাছের ডালে বসা ছিল একদম সব মরে গেছে, একদম সব মরে গেছে। আচ্ছা, এই কথা বললে ও আচ্ছা, এ তোতাও কি ছটফট করতে করতে মরে গেছে খাঁচার ভেতরে, মরে নাই। যাই হোক, বেচারা কান্নাকাটি শুরু করছে, হাই হাই কোন বিপদে পড়লাম, তো তার সালাম পৌঁছালাম তারা মরে গেল, ওদের অবস্থা শুনেলাম এ মরে গেল, ঘটনা কি হইল? যাই হোক, খাঁচা খুলে তারে ফলাই দিছে, ফলাই দিলে সে ওই ডালের হজে বসছে। এখানে তো তা আমি তো মনে করছি মরে গেছ, ঘটনা কি? ঘটনা বুঝা, ঘটনা কিছু না। আমি যখন আমার সাথীদেরকে বলছি, আপনি বলেন নাই পিঞ্জারাতে আছে, তো তারা বলছে যে তোকে যদি মুক্ত জায়গায় আসতে হয় মরতে হবে, মুক্ত জায়গায় আসতে হলে মরতে হবে, মরলে বাঁচবি, মরলে কি? এই পায়গাম সালামের উত্তর তারা আমাকে দিয়ে দিছে, আমি মরছি এখন আমি মুক্ত, এখন আপনার খাঁচার ভিতর আমি নাই। তো আল্লাহ তাআলাও আমাদেরকে বলছেন মুতু কবলা আন্তা মুতু, যে আমার বান্দারা মরার আগে মরো, মরতে তো হবেই, মরতে হবে না এমন কোনো ব্যক্তি বিশ্বের ভিতরে আসে নাই আসবে না। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মৃত্যু আসবেই, কিন্তু যেই ব্যক্তি নিজেকে মরার আগে মৃত্যু মনে করে যা যা হওয়ার ওই ব্যাপারে চিন্তা আর ফিকির করে, আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন, মানে মুক্ত জায়গা জান্নাতের ভিতরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমার ভাই দোস্ত, একটু খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন, কোরআনে কারিম কাজের জিনিস। প্রথম হক সহি শুদ্ধ পড়া। পীরের নিকট যাই, সহি কোরআন পড়লাম না, নামাজ হবে? তাবলিগে যাই, কোরআন সহি পড়লাম না, নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে না। তো তাবলিগ করে কি হইল? পীরের নিকট যায় কি হইল? হজে যায়, হজ ফরজ, হজে গেছে, কোরআন সহি না, নামাজ হবে না। এই জন্য কোরআন সহি পড়ার জন্য চেষ্টা করবেন। নম্বর দুই, এই কোরআনের ভিতরে আমি বলছিলাম কোরআন হল 30 পারার চিঠি, আল্লাহ পাক পাঠাইছেন বান্দার নামে, যে আমার বান্দা তোমরা যেখানে গেছো ওখানে তোমার বাড়ি না, যেখানে আমরা আছি এটা আমাদের কি না? অনেকে লেখে ছেলের নিজ বাড়ি, অনুষ্ঠান কোথায়? ছেলের নিজ বাড়ি। বাবার নিজ বাড়ি বলতে কিছুই নাই, কারণ আজকে যেটাকে আপনি নিজ বাড়ি বলতেছেন এটা আপনার ছিল, আপনার থাকবে? ছিল না, ছিল বাবার বাড়ি, তারপরে আগে ছিল দাদার বাড়ি, এখন হয়েছে আপনার বাড়ি, কয়েকদিন পরে হবে আপনার ছেলের বাড়ি, তারপরে হবে নাতির বাড়ি। তো এটা নিজ বাড়ি হয় কেমন করে রে বাবা? নিজ বাড়ি তো ওইটার নাম যেটার কোনো চেঞ্জ নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, সর্বদা সে জান্নাতের ভিতর থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখন একটা প্রশ্ন হয় যে তাহলে সর্বদা একটা বাড়িতে থাকতে থাকতে মানুষ খারাপ লাগবে না? আবহাওয়া চেঞ্জের জন্য এদিক সেদিক যাইতে মনে চাবে না? আল্লাহ বলেন যে না, এমনটা চাবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত নতুন নতুন আবহাওয়া আল্লাহ পাক জান্নাতের ভিতরে পয়দা করে দিবেন, যার কারণে বাহিরে যাওয়ার চিন্তা ফিকিরও তার আসবে না। এইটা হলো জান্নাত, হলো নিজ বাড়ি রে বাবা। একবার পাইলে আর কখনো তার থেকে বাইরেতে হবে না। আর এখানে তো যে কোনো সময় আমি নিজে না বের হলেও বের করে দিবে নাকি রাখবে? বেডরুমে মৃত্যু হয়, সাথে সাথে ম্যাডাম বের হয়ে যায়, এ জলদি আসো, তোমার চাচার ইন্তেকাল হয়েছে, তোমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, বের করো, আমার ঘুম আসতেছে না, ভয় লাগতেছে। হ্যাঁ, যারে না দেখলে ঘুম আসতো না, যারে জড়ায় না ধরলে ঘুম আসতো না, এখন তারে স্পর্শ করতে ভয় লাগে। হয়েছে কি বহুত? আর আসতে কয়দিন লাগবে? আসতে টিকিট লাগে, এয়ার টিকিট, যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির উপরে আসতে। আহারে, ওই যে ওই দিন আমার এক মুরিদ বেচারা নামাজ পড়ে আসছে, ইশার নামাজ, খানা খাইছে, খানা খাই না বলছে আমার তো একটু খারাপ লাগতেছে, এই খারাপ লাগতেছে, তো সবাই বলছে হাসপাতালে নিয়ে যাবো, কয় নিলে ভালো হয়, গ্রামে যাচ্ছে হাসপাতালে নেওয়া, ডাক্তাররা বলছে যে পথেই মৃত্যু হয়ে গেছে। ওহ, আমার পীর মুর্শিদ বলতেন আগের জমানায় নিয়ম নীতি অনুযায়ী বিষে খতম হইত, সৌদি যাইত না মানুষ, বিভিন্ন দেশে যাইত, 4 বছরে বিষে আছে, 4 বছর থাকত। আমার হজরত বলতেন বর্তমানে এমার্জেন্সিতে বিষে খতম হয়ে যায়, অনেক মানুষ বিদেশে থাকে, মালিককে ডাইকে নিয়ে বেতন করে দিয়ে বলে যায় আল্লাহ রোহ, টিকিট ধরা যায়, যাও থাকার কথা আছে। তা আমার হজরত বলতেন যে যেইভাবে এমার্জেন্সিতে মানুষের ভিসা খতম হয়ে যাচ্ছে, আমরা দুনিয়াতে আসি ভিসা নিয়ে, এই ভিসার নাম হলো লাইফ ভিসা। কি নাম? কি নাম ওই ভিসার নাম? কি? হায়াতের ভিসা। এই জন্য আমার হজরত জিন্দগি কা ভিসা না মালুমুল মিয়াদ আর না কাবেলে তাওসিহে, দুনিয়ার যে ভিসা লাগে ওই ভিসার ভিতরে এক্সটেনশন সম্ভব। এবং তার ভিতরে এক্সপায়ারি ডেট জানা থাকে, থাকে না যে এই ভিসা এতদিন পর্যন্ত এর মেয়াদ থাকবে, একটা কথা থাকে। দ্বিতীয় কথা কি থাকে রে ভাই? যদি ওই দেশে গেছেন আপনি, ইন্ডিয়া গেছেন, এখন আপনার ডাক্তার দেখানো শেষ হয় নাই, আপনি ইচ্ছে করলে এক্সটেনশন করতে পারেন না, বাড়াইতে পারেন না, কিন্তু এই যে আমাদের যে জিন্দগির ভিসা, হায়াতের ভিসা, এটার নাম আলমুল মিয়াদ। কার কতদিন লাগছে কারো জানা আছে? কে জানেন যে আমার ভিসা 80 বছরের? কেউ জানেন? 60 বছরের। দেখা যায় বাবার ভিসা আছে, দাদার ভিসা আছে, জওয়ান ছেলে কলেজে গেছে, ভিসা শেষ, লাশ হয়ে বাড়িতে আসছে, হয় না? ঘটনা কিসের কারণে? ভিসা থাকলে কি যাইতে পারে কেউ? আল্লাহ বলেন এই ভিসা থাকতে যাওয়া যায় না, ভিসা শেষ হইলে আর থাকা যায় না। ইদা জাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, আগেও হয় না পিছনে হয় না। তো জীবনের যে ভিসা আমার দোস্ত, এটাকে কি করা যায় না? এক্সটেনশন করা যায় না। আর জানাও নাই যে কয়দিনের ভিসা লাগছে। আপনি জানলে না কিছু করবেন? যে ভাই আমার 3 দিনের আছে, 3 দিন একটু কামকাজ করে যাই। কারোই জানা নাই, কারো কোনো ব্যক্তির জানা আছে? ছোট বড় ধনী গরিব নবীদের জানা ছিল না, নবীদেরও জানা ছিল না রে বাবা। জানলে তো উপায় নাই। এই জন্য যারা এই যে ফাঁসির যে কালকে ফাঁসিয়ে যাবে, তো সে তার কি আর খাইতে মনে চায়? এরকম যদি আমরা জানতাম যে 3 দিনের পরে বিশেষ যাইতে হবে। এই জন্য হাদিস কিতাবের ভিতরে ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, অনেক মানুষ আছে কাপড় বুনে না, কাপড় বুনতেছে, যে কাপড়টা বুনতেছে ওইটা ওর কাফনের কাপড়। তো যদি কাফনের কাপড় হয় তাহলে সে কি আর বোঝে যে এই কাপড়টা দিয়ে আমারে কি দিবে, কাফন দিবে? তাহলে তার কি আর কাজ করতে মনে যাবে? ভাই আমি আমার বিবিকে বলি একটা ঘটনা, বারবার মনে পড়ে। আমার একটা ছেলে দুনিয়া থেকে চলে গেছে, আপনারা জানেন, রেদওয়ান নাম ছিল। আমরা ওর কিছুদিন আগে উমরায় গেছিলাম, তো উমরায় গেছি সবাই আমরা। তো আমরা আমাদের ফ্যামিলিতে 5 জন ছেলে, আমার 5টা ছেলে, তো 5 ছেলের এহরামের কাপড় এক একজনের 2-2 সেট, এক লাগেজ হয়ে গেছে কিসে? এই কাপড়েই। তো মক্কা মুকাররমা থেকে যখন মদিনা পাকে গেলাম, তখন আমার বিবি ওগুলো ধুইতেছে। আমি কিন্তু কি জন্য ধুচ্ছ? নিয়ে যাবো দেশে। অনেক মানুষে এহরামের কাপড় চায়, নিয়ে যাব, চলো লাও, সামানে তো কোনো সমস্যা নাই, 7-8 জন মানুষ। তো সবগুলো ধুয়ে দেয়, নিয়ে এসছে, বুঝছেন? টানার পরে আল্লাহ মাফ করুক, আমার ছেলে যখন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন ওই কাপড়ের ওই যে কাফন দেওয়ার জন্য আমার বিবি বলল যে একটু এহরামের কাপড়টা ওর দিয়ে দেন। তো এহরামের কাপড় কি দেওয়া হয়েছে? কাফনে। যদি আমার বিবি জানতো যে এই কাপড়টা আমার ছেলের কাফন হবে, তাহলে ধুয়ে দেয় পরিষ্কার করে আনতো। সত্যি কথা বলেন, আনত না। আল্লাহ তাআলা মৌতের কথা কাউকে বলেন নাই, হাসতেছে খেলতেছে দুনিয়া থেকে চলে যাচ্ছে। এই জন্য আমার দোস্ত, মৌতকে সবসময় সামনে রাখা, সবসময় সামনে রাখা। আর মৌতকে যে ব্যক্তি সামনে রাখবে, কোরআনকে সে হিদায়ত মানবে। তো আমি বলছিলাম কোরআন কারিমের হক 4টা, সহি শুদ্ধভাবে পড়া, 2 নম্বর কোরআন কারিমকে বোঝা যে আমার আল্লাহ আমার জন্য কি হিদায়ত দিচ্ছেন, ওই হিদায়ত অনুযায়ী যদি আমি চলি, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তাহলে অবশ্যই এই সমস্ত মানুষের জীবন সফল জীবন। ইন্ডাস্ট্রি হওয়া সফলতা না, ফ্যাক্টরি হওয়া সফলতা না, গাড়ি বাড়ির মালিক হওয়া সফলতা না, সফলতা হল এই সমস্ত গুণগুলো অর্জন করা, আল্লাহর হুকুম মতে চললে তার জীবন সফল জীবন। 3 নম্বর হল কোরআন করিম অনুযায়ী নিজের জীবন গড়া, যেটাকে বললাম কোরআন করিম রাখবে কোথায়, সামনে না পিছনে? ইমাম সব কোথায় থাকে? আমামাহু মানে সামনে রাখবে। ইমাম রুকুতে গেল, আপনি সিজদা গেলেন, কি বলেন? এই যারা মুফতি তো আপনারা সবাই মাশাল্লাহ মুফতি। ইমাম গেল রুকুতে, আপনি গেলেন কোথায়? নামাজ হয়ে যাবে না? হ্যাঁ,
আরে মিয়া তুমি পাগল নাকি, ইমাম গেল রুকুতে আর তুমি কাছে সিজদায় নামাজ হয় নাই, ওঠো নামাজ পড়ো আবার। আমার দোস্ত, আল্লাহ রাসূল কিন্তু বলেন কোরআনকে ইমাম বানাইতে হবে, কোরআনকে কি বানাইতে হবে, কোন ব্যাপারে, সব ব্যাপারে, বিয়ে শাদির ব্যাপারে কোরআন ইমাম, এমন কোন বিষয় নাই যা কোরআনের মধ্যে নাই, এমন কোন বিষয় নাই যা কোরআনের মধ্যে নাই। 23 বছর যে কোরআন অবতীর্ণ হয়েছে, 23 বছর পর্যন্ত নবুয়াতের জীবন, 23 বছরের জীবন, এই 23 বছর জীবনে রসুলের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সম্পূর্ণ অবতীর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে আমার হাবিব আপনি আমার নিকটে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, কারণ যেই মিশন দিয়ে আপনাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছিলাম সে মিশন সাকসেস কমপ্লিট হয়ে গেছে। আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। বুঝে আসছে না, এমন কোন বিষয় নাই যা কোরআনের মধ্যে নাই। এই জন্য কোরআনকে রাখতে হবে কোথায়? আপনি যদি শ্বশুর হন আপনার জন্য হেদায়ত কোরআনের মধ্যে আছে, আপনি যদি জামাই হন আপনার জন্য হেদায়ত কোরআনে কারিমের ভিতর আছে, আপনি যদি কোন জিনিস ক্রয় করেন আপনার জন্য হেদায়ত কোরআনে কারিমের ভিতর আছে, আপনি যদি বিক্রি করেন আপনার জন্য হেদায়ত কোরআনে কারিমের ভিতর আছে, আপনি ব্যবসায়ী হয়ে যদি ওখানে যান আপনার হেদায়ত কোরআনে কারিমের ভিতর আছে, ইমাম হয়ে ইমাম সাহেব যখন এখানে দাঁড়াবে ইমাম সাহেবের জন্য হেদায়ত কোরআনে কারিমের ভিতর আছে, আমরা মুক্তাদি হয়ে দাঁড়াবো আমাদের জন্য হেদায়ত কোরআনে কারিমের ভিতর আছে। অর্থাৎ এমন কোন বিষয় নাই যেই বিষয় কোরআনে কারিমে নাই। হ্যাঁ, স্পষ্ট অস্পষ্ট, স্পষ্টতা আমরা সবাই বুঝি, যেগুলো মুজমাল এগুলোকে বোঝানোর জন্য আল্লাহ পাক নবী রাসূলকে পাঠাইছেন। এজন্য একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো রিজালুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাব বুঝানোর জন্য যাদেরকে পাঠাইছেন তাদের নাম নবী এবং রসুল, এরা আমাদেরকে কোরআন বুঝাইছেন। আর ওনাদেরকে বুঝাইছেন কে? আল্লাহ পাক নিজে বুঝাইছেন। লা তুহাদিক বিহি লিসানাক লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমার হাবিব আপনি টেনশন নেন না, এই কোরআনকে বুঝাই দেওয়া এটাও আমার দায়িত্ব, আমি আপনাকে কোরআন বুঝাই দেব, সেই বুঝানো কোরআনকে আপনি উম্মতকে বুঝাই দেন। আল্লাহ রসুল বুঝাইছেন জবানি এবং প্র্যাকটিক্যালি, কিভাবে জবান দিয়েও বুঝাইছেন, থিওরিও বুঝাইছেন, আবার প্র্যাকটিক্যালও করাইছেন, একটা স্যারের নাই। আর এই একই অবস্থা হযরতে জিব্রাইলও করছেন, জিব্রাইল আসছেন নিয়ে আসছেন কোরআন, উনি কোরআন শরীফ কি করছেন, থিওরিও বুঝাইছেন প্র্যাকটিক্যালও করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থিওরিও বুঝাইছেন আবার প্র্যাকটিক্যালও করছেন, যার কারণে আল্লাহ রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি যেভাবে নামাজ পড়ি এ আমাকে দেখলে না এরকম নামাজ পড়ো, এরকম পড়ো। বুঝে আসছে? এবং হজ্জাতুল বেদায় যে হজ করে আসছেন হাজি সাহেবান আরাফার ময়দানে, এই যেখানে বর্তমানে মসজিদের আরাফার মসজিদ আছে, মসজিদে নামেরা, বুঝে আসছে না, আল্লাহ রসুল এখানে খুতবা দিচ্ছেন, খুতবার ভিতরে জিজ্ঞেস করেন ওই সাহাবাই কেরাম আমি কি তোমাদেরকে দিন যে আল্লাহ পাক আমাকে দিছেন বুঝাই দিছি, তো দিন কি কোরআন বুঝাই দিছি? সাহাবাই কেরাম বলছে ইয়া রসুল আল্লাহ আপনি শুধু বুঝাই দেন নাই, বরং আপনি আমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন। তখন আসমানের দিকে তাকাইয়া আল্লাহ রাসূল বলছেন হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষ্য থাকো যে আমার উম্মত বলতেছে যে আমি তাদেরকে কোরআন পৌঁছাই দিছি এবং বুঝাই দিছি, তুমি সাক্ষ্য থাকো। কারে বলছেন? আল্লাহ তাআলাকে বলছেন হজ্জাতুল বেদার ভিতরে। আপনারা পড়বেন আসেন তো, আমাদেরকে হুজুর তো বুঝে দিয়ে গেছেন, এখন আমাদের দায়িত্ব কি কোরআনকে বোঝা, যার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন আমাকে, কারণ কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াত আমার জন্য। কি বলেন? এটা বলা যাবে না যে এই আয়াত হলো এই সাহেবের জন্য, এই পারা এই সাহেবের জন্য, এই পারা এই সাহেবের জন্য, তাই আলিফ লাম মিম থেকে শুরু করে আন নাস পর্যন্ত। এই জন্য অনেক বুজুর্গ দিন বলেন যে কোরআন শুরু হয় বিসমিল্লাহ দিয়ে না? বিসমিল্লাহ শুরুতে কি বা, আর নাসের শুরুতে কি সিন? তো বা আর সিন দিয়ে হয় বাস, কি হয় বাস মানে যথেষ্ট। বিসমিল্লাহ থেকে শুরু করো, নাস পর্যন্ত পৌঁছো, তোমার জীবনের সর্বক্ষেত্রের জন্য কোরআন যথেষ্ট, বাস সব শেষ। কথা বুঝে আসছে অন্তস্ত? এই জন্য কোরআনকে বোঝা, কোরআন অনুযায়ী আমল করা। আর আরেকটা জিম্মেদারি হল কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমার কোরআন অনুযায়ী চলতে হবে, মানুষকে চালানোর চেষ্টা করতে হবে। আমি চললাম আওলাদ চলল না, আমি চললাম বিবি চলল না, হ্যাঁ চালানো আমার দায়িত্ব না, চালানোর জন্য দাওয়াত দেওয়া আমার কি, নিজের আওলাদকে দাওয়াত দেওয়া দায়িত্ব। এখন আমি বলছি হুজুর বুঝাইতেছি, বোঝে না, কিন্তু আপনি যখন বুঝত তখন কি তারা কোরআনের কথা বলছেন? যখন সে আপনার কথা মানত তখন কি তারা কোরআন শিখাইছেন? তখন দিয়ে বিসিডি শিখিয়েছেন, আলিফা তাসাত তো শিখেনি নাই। আর হুজুর তালাশ করছেন কত? 150 টাকার হুজুর। আর এবিসিডি শিখানোর জন্য 15,000-20,000 যা লাগে দিব, কিন্তু আমার ছেলেকে আমি চাই এরকম বলছেন কি না? এই জন্য এর অর্থ হল কোরআন অনুযায়ী আপনি চালানোর চেষ্টা করেন নাই। এই জন্য আমার দোস্ত মেহরবানি করে, মেহরবানি করে আল্লাহ তালা এখানে বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআন হিদায়ত। এখন মুত্তাকি কারা? যারা মুত্তাকি তারাই সফল, যারা মুত্তাকি না তারা সফল না। এই কথা বুঝছেন কি বলেন? বুঝছেন? হ্যাঁ, একদিন আসিত মাসের ভিতরে যা বলি শুনেন, এটা মনে করেন না যে আমি আমার জীবন সফল, আর ব্যবসা বাণিজ্য করে ছেলেবেলেকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেলাম সফল জীবন। আপনি বলতেছেন, আল্লাহ কি বলেন? আল্লাহ সফল বলেন কিনা? আমার জীবন সফল এটা আল্লাহ বলেন কিনা? কারণ আমার মালিক কে? আল্লাহ যদি সফল বলেন তাহলে আমি সফল, আল্লাহ যদি সফল না বলেন আমি বিফলে আছেন আপনি। এই জন্য আমার দোস্ত আল্লাহর কথা শুনেন, আল্লাহ কি বলেন বুঝেন। এই আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরেবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? মুত্তাকি কোন এলাকার লোকের নাম না, কোন ফ্যামিলি লোকের নাম না। মুত্তাকি হইতে গুণ লাগে, কি লাগে? এই গুণে যেই ব্যক্তি গুণী তার নাম হল মুত্তাকি, আর তার বহুবচন হল মুত্তাকিন, মুত্তাকি। এর প্রথম নম্বর গুণ হল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি যাদের ঈমান আছে, অদৃশ্য। এই অদৃশ্যের মধ্যে পুরো আখেরাত অদৃশ্য, পুরো আখেরাতে কি অদৃশ্য। আমাদের মাঝে আর ফেরেশতার মাঝে পার্থক্য দুইটা, কয়টা? আমাদের প্রমোশন আছে, ফেরেশতাদের প্রমোশন নাই। আর দুই কারণ তাদের ভিতর নাই, আর দুই কারণ আমাদের মাঝে আছে। এজন্য মানুষের প্রমোশন আছে, ফেরেশতার কি নাই? আপনারা কি শুনছেন যে জিব্রাইল আলাইহিস সালাম আসছিলেন অনেক সুন্দরভাবে ডিউটি করার কারণে আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে তোমার এই র্যাঙ্ক ছিল এই র্যাঙ্ক দিয়ে দেওয়া হলো, এরকম শুনছেন কোন ফেরেশতার ব্যাপারে? যা ছিল তাই, কোনো পরিবর্তন নাই। তারা জান্নাতে যাবে এই কাজ করার কারণে, জান্নাতে যাবে তাই, তাদের প্রমোশন নাই। আল্লাহ বানাইছেন বানাইছেন, এই জন্য ফেরেশতাদেরকে বলা হয় স্টাফ, আল্লাহ তাআলার স্টাফ, বানার থেকে স্টাফ,
শেষ পর্যন্ত স্টাফ, আল্লাহ যা হুকুম করবেন এই হুকুমকে মানবে। যেরকম প্রত্যেকটা মানুষের একটা স্টাফ থাকে না, তো আল্লাহ পাকের স্টাফ হলো কারা? ফেরেশতারা। এখানে কোনো এদিক সেদিক করার নাই, কিন্তু যে মানুষ, মানুষের প্রমোশন আছে। মুহূর্ত মুহূর্ত বলা হয় কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, মুহূর্ত মুহূর্ত মানুষের প্রমোশন হইতে থাকে। আর এটা একটা কথা, যে জিনিসের প্রমোশন আছে তার কি আছে? ডিমোশন আছে। যার প্রমোশন নাই এই জন্য এটাও না যে ফেরেশতা ছিল, এখন ফেরেশতারে আল্লাহ নাউযু বিল্লাহ মিন যালিক, আল্লাহ শয়তান মেরে দিয়েছে, এমন কোন ফেরেশতার ব্যাপারে শুনছেন? ওই একটা ঘটনা আছে, হারুত মারুতের ঘটনা আমাদের সমাজে প্রচলিত আলোচনা করা হয় যে হারুত মারুতকে আল্লাহ তাআলা শাস্তি দিছে। এই ঘটনা আসলে ঠিক না, এটাকে বলা হয় ইসরায়েলি রেওয়ায়ত। তার অর্থ হল কোরআন কারিমের ভিতরে কিছু মানুষ বানাউটি কিছু কথা দিয়ে দিছে, সেই ধরনের একটা কথা হল হারুত মারুতের ঘটনা। হারুত এবং মারুত ফেরেশতার নাম, ঠিক আছে? তো আগের জমানায় একুশ হয়ে গেছে না, আগের জমানায় নবীদের সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাইতেন। তো মানুষের সমাজে যে ঘটনা আছে সে ঘটনা আগে বলতেছে, কিন্তু ঘটনা কি না সঠিক না। যে ফেরেশতারা একবার বলছে যে আল্লাহ এই যে মানুষ এরা তোমার নাফরমানি করে, আমরা তোমার নাফরমানি করি না। ওই যে বলছে দুই পার্থক্য, এই পার্থক্য বুঝে আসবে। তখন আল্লাহ তাআলা বলছেন দেখ মানুষের ভিতরে যা রাখছি তোদেরকে যদি তা দিয়ে দিতাম তোরাও নাফরমানি করতি। কালে এটা কিভাবে সম্ভব, আমরা আপনার নাফরমানি করব? তখন মানুষের ভিতরে একটা জিনিস আছে যার কারণে মানুষ নাফরমানি করে, সেটার নাম হল নফস। কি নাম? নফস নামে একটা জিনিস মানুষকে ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা দুইজন বলছে তোমাদের ভিতর থেকে সবচেয়ে মুত্তাকি পরহেজগার দুজন ফেরেশতা সিলেক্ট করো, তাদেরকে আমি মানুষের গুণে গুণী করে দিব। তারপরে দেখো কি পজিশন দাঁড়ায়, তখন তারা এই সবচেয়ে বুজুর্গ ফেরেশতা কয়জন? দুজন। হারুত মারুতরে নিয়ে আসছে, তখন মানুষের গুণ আল্লাহ তাদের ভিতরে দিয়ে দিচ্ছেন, আর দিয়ে বলছেন যে তোমরা বাবুল শহরে যাও, সেখানে যাবা, তাদেরকে আল্লাহ ইসমে আজম শিখে দিচ্ছেন। ইসমে আজম পড়িয়া বিসমিল্লাহ পড়ে যাবা, দুনিয়াতে চলে যাবা, মানুষ রূপ ধারণ করবা, এলাকার ভিতরে ফয়সলা টয়সলা যা আছে তা করবা। কাজী সাহেব বানিয়ে দিচ্ছেন, বুঝে আসছে? নাম হারুত এবং মারুত। তোরা আসছে, তবে শোনো কয়েকটা কাজ করবে না, নিষিদ্ধ কাজ দে। ফেরেশতার কোনো নিষেধও নাই, করারও নাই, যা করার তাই, নিষেধ বিষেধ কিছু নাই। এখন তাদেরকে নিষেধ করলো কয়টা? নম্বর এক, কারোবার জুলুম করবে না, জিনা করবে না, হত্যা করবে না, বুঝে আসছে না? এই সমস্ত কাজগুলো করবে না। তখন তারা আসছে দুনিয়াতে, তো আসার পরে ঘটনা ঘটছে, এক ভদ্র মহিলা, তার নাম হল, আমি যে বলে দিচ্ছি আগেই যে তাফসীরটা আসলে ঠিক না, ঘটনাটা কিনা ঠিক না, তার নাম হল জাহরা। কি নাম? জাহরা। তার আগে দেখা এই দলজন পাগল হয়ে গেছে, বলতো শরাব খাইতে নিষেধ করছিল, কতল করতে নিষেধ করছিল, বুঝলেন নেই? তো শেষ পর্যন্ত তারপর পাগল ছাগল হইয়া তারপর তার স্বামীরে মারছে, তারপরে শরাব পান করছে,
এই কারা নাউজুবিল্লাহ মিন যালিক ফেরেশতা, না আসলে সঠিক না কথা। শেষ পর্যন্ত ওই যে উনি বলছে যে এখন আমাদের আমাদেরকে সুযোগ দাও, কয় না তোমরা তো আসলে মানুষ না, দুনিয়াতে আসো আবার দুনিয়ার থেকে চলে যাও, কি করে যাও সেটা আমারে বলো। কেন এটা তো আল্লাহ বলতে নিষেধ করছে, আল্লাহ তো নিষেধ তো অনেক কিছুই করছে, তা তো করল, এরাও করো। আল্লাহ কি জিনা করতে বলছে? আল্লাহ কি কারো হত্যা করতে বলছে? এগুলো করছে, এটাও করো, বুঝেন নাই। তখন সেই কি শিখেছে? ইসমে আজম। তখন ইসমে আজম পয়টা ওইটা চলে গেছে কোথায়? আসমানে। আর তারা রয়ে গেছে কোথায়? জমিনে। তখন আল্লাহ তালা বলছে শাস্তি কি বলো? দুনিয়ার শাস্তি নিব না আখিরাতে শাস্তি নিব? তারা বলছে আল্লাহ আখিরাতে শাস্তি আমরা নিব না, দুনিয়ার শাস্তি নিব। তখন দুনিয়াতে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন। এক তাফসিরি রেওয়ায়েত কিতাবের ভিতরে আছে, ওয়াজের ভিতরে শুনবেন, কিন্তু ঘটনা কি না, ঘটনা সঠিক না। হারুত মারুত নামে ফেরেশতা আছে, তারা তাদেরকে আল্লাহ পাঠাইছিলেন, তাদেরকে আল্লাহ পাঠাইছিলেন কারণ ওই এলাকার মানুষ জাদুতে অনেক কি ছিল, পারদর্শী ছিল। তো জাদুর কাট শিখানোর জন্য নবীদের নিকে আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছিলেন। সঠিক তাফসির হুদুরে থেকে জেনে নেবেন। হারুত মারুত প্রথমবারের ভিতর ঘটনা আছে। তো আমি যে কথা বলতেছিলাম যে আমাদের মাঝে আর ফেরেশতাদের মাঝে পার্থক্য কয়টা জিনিসে? কয়টা? দুইটা। একটা হল যে আমাদের মাঝে নফস আছে, আর আমাদের ঈমান হল ঈমান বিল গায়েব, আর ফেরেশতাদের ঈমান হল ঈমান বিল মুশাহাদ, দেখে তারা ঈমান আনে, আর আমরা না দেখে ঈমান আনি। এই জন্য এই যে হাদিস শরীফের আসছে যে যেখানে ফেরেশতা আছে, এখন এই ফেরেশতারা যখন আল্লাহ পাকের দরবারে যায় তো আল্লাহ রব্বুল ইজ্জত জিজ্ঞেস করে কোথা থেকে আসলা? আল্লাহ তো জানেন সব কিছু, অমুকখান থেকে আসছি, কি করতে দেখলা? তারা জান্নাত জাহান্নামের আলোচনা করছে। তখন তারা বলছে জান্নাত কি তারা দেখছে, জাহান্নাম তারা দেখছে? ফেরেশতা বলছে আল্লাহ দেখে তো নাই। দেখলে তাহলে তো তারা দুনিয়ার কোনো কাজই করতো না, জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করত। আল্লাহ তাআলা বলেন ওখানে যারা আছে সবাইকে আমি মাফ করে দিলাম। সহি হাদিস। তো এই যে জান্নাত আমরা দেখি নেই, জান্নাত আমরা বিশ্বাস করি, জাহান্নাম আমরা দেখি নেই, জাহান্নাম আমরা বিশ্বাস করি, আখেরাত আমরা দেখি নেই, ফুলসিরাত দেখি নেই, বিশ্বাস করি। এ সমস্ত আখেরাতের জিনিস আমাদের থেকে অদৃশ্য। তো আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকি হওয়ার জন্য সর্বপ্রথম গুণ হল ইউমিনুনা বিল গায়েব, অদৃশ্য জিনিসের উপরে তাদের কি ঈমান, বিশ্বাস। এই জন্য আমার দোস্ত নবীরা যা বলছেন, সময় হয়ে গেছে, আঠাশ হয়ে গেছে, ওই যে ওমর পালর পরিষেবার নাম শুনছেন না? ওমর পালর পরিষেব রহমতুল্লাহ আলাই দাওয়াত তবলীগের মেহনতের বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ, অনেক মানুষ আছে নাস্তিক আমাদের সমাজে আছে, আমরা না দেখে মানি। এই যে শরীরে ব্যথা হয় দেখেন, প্রচন্ড ব্যথা, ব্যথা তো দেখা যায় না। তো ওরকম কিছু লোক বলছে হুজুর আমরা না দেখে কি করব না, তাবলিগে যাব না, তাবলিগে আমাদেরকে দেখাবেন তারপর যাব। উনি বলছেন বাবারে অনেক জিনিস আছে তোমরা না দেখে বিশ্বাস করো, তোমরা বলো আমরা বিশ্বাস করি, কি দেখে না দেখে তোমরা যা বলো সেটা মানি আমরা সুস্থ হয়ে যাই। যেমন তোমাদের কাছে গেল একজন দুর্বল মানুষ, বলে যে আপনার শরীরের ভিতর আয়রনের অভাব। কিসের অভাব? আয়রন মানে লোহার অভাব। কিসের ভিতরে? ব্লাডের মধ্যে আয়রনের অভাব। ক্যাপসুল লিখে দাও আমরা খাই, আলহামদুলিল্লাহ শক্তি এসে দেয়। তো আমরা তো রক্তের ভিতরে আয়রন দেখি, হ্যাঁ, এই যে চিনির এত দাম, পেশাবের ভিতরে রক্তের ভিতরে কেউ দেখেন চিনি? কাজের ভিতরে আছে চিনি। তো তোমরা বলো আমরা মানি, কারণ এই ব্যাপারে তোমরা পারদর্শী, এই ব্যাপারে তোমরা অভিজ্ঞতা সম্পন্ন। নবী রাসূলগণ
আখেরাত সম্পর্ক বিতর্ক সম্পূর্ণ। তোমাদের কথা মানলে যেরকম আমরা সুস্থ থাকি, আমাদের নবী রাসূলদের কথা যদি তোমরা মানো তাহলে দুনিয়ায় সুস্থ থাকবে, আখেরাতে সুস্থ থাকবে। কথা বুঝে আসছে না? তো সবটা দেখে মানতে হয় না বাবা, কিছুটা না দেখেও মানতে হয়। তো আমাদের সর্বপ্রথম কাজ হল ইউমিনুনা বিল গায়েব। মুত্তাকি হওয়ার জন্য সর্বপ্রথম কি হইতে হবে? গায়েবের প্রতি ইমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। বাকি গুণগুলো আল্লাহ পাক যে হায়াতে বাচ্চা রাখে, সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।